শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারের রাখাইনে বৃহস্পতিবার থেকে প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করার পরেও রোহিঙ্গাদের পক্ষ থেকে আপত্তির কারণে প্রত্যাবাসন কাজ শুরু করা যায়নি।
রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে ফেইথ কোয়ালিশনের মুখপাত্র নিকেলি অ্যাম্ব্রাসের সাক্ষাৎকার।
The United States, the EU, you know, the UN, it would be great if we don't see security problems, the Security Council tying things up and with especially perhaps...
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন চুপচাপ থাকার পর মাওবাদীরা আবার নিজেদের উপস্থিতি জানান দিতে তৃণমূল নেতাদের মাথা চেয়ে পোস্টার দিতে শুরু করেছে।
চলুন এখন আমরা প্রথমেই চলে যাই আমাদের বিশ্ব সংবাদে।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সৌদি আরবের সরকারি কৌঁসুলি সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যা সন্দেহে আটক পাঁচজনকে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করেছেন। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক খাশোগজিকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে 2 অক্টোবর হত্যা করা হয়। সরকারি কৌঁসুলি দপ্তরের মুখপাত্র আজ বৃহস্পতিবার বলেন যে খাশোগজিকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয় এবং তার মৃত্যুর পর তাঁর দেহ ছিন্নভিন্ন করে দেয়া হয়। সরকারি আইনজীবী বলছেন যে পাঁচজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা এই অপরাধ সংগঠনের নির্দেশ দেয় এবং অপরাধটি সংঘটিত করে। আর অবশিষ্ট ছজন যাদেরকে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটক করা হয়েছে তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার। সৌদি আরব তুরস্কের তদন্তে পাওয়া তথ্য প্রমাণ দেওয়ার জন্য তুরস্কের কাছে আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান অভিযোগ করেছেন যে খাশোগজির হত্যার নির্দেশ এসেছিল সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। খাশোগজি নিখোঁজ হবার পর সৌদি কর্মকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। প্রথমে বলেছিলেন যে তিনি নিজেই কনসুলেট থেকে বেরিয়ে গেছেন, তারপর বলেন যে তিনি মারামারির সময় মারা যান, এবং তারপর বলেন দুষ্টচক্রের এক অভিযানে তাকে হত্যা করা হয়। সৌদি কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে অবশ্য সৌদি সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে এসছেন। আফগানিস্তানে নতুন করে তালিবান আক্রমণে ইরান সংশ্লিষ্ট পশ্চিমের ফারা প্রদেশে 40 জন সরকারি সৈন্য নিহত হয়েছে। কর্মকর্তারা আজ বৃহস্পতিবার জানিয়েছেন যে হতাহতের অধিকাংশটি ঘটেছে যুদ্ধবিধ্বস্ত বালাবালুক জেলায়, যেখানে বিদ্রোহীরা রাতের শেষ প্রহরে পুলিশের বিরুদ্ধে আক্রমণ চালায়। প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ আন্দারবি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে এবং তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করেন যে জেলা পুলিশ প্রধানসহ ওই আক্রমণে 32 জন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান। তিনি আরও বলেন যে ওই হামলায় 9 জন পুলিশকর্মী আহত হন এবং আরও 12 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাদেশিক পরিষদের সদস্যদের এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে যে আফগান বাহিনী অন্তত 40 জন সদস্যকে হারিয়েছে। তালিবানের একজন মুখপাত্র কারি ইউসুফ আহমেদ দাবি করেন যে তাদের যোদ্ধারা সরকারি বাহিনীর প্রচণ্ড ক্ষতি সাধন করেছে, তাদের অনেকেই আটক করেছে, সরকারি যানবাহন নষ্ট করে দিয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আটক করেছে। আন্দারাবি আরও বলেন যে নিকটবর্তী পুশতেকো জেলায় তালিবান বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ অনেক সদস্য নিহত হন এবং আরও অনেকেই আহত হয়েছেন। তবে পাল্টা আক্রমণে বিরোধী যোদ্ধাদেরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে কেউ মিয়ানমারে ফিরতে চাননি বলে শেষ পর্যন্ত প্রত্যাবর্তন হল না, যদিও সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত মতে 15 নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল পুরোপুরি প্রস্তুতি। প্রথম দিন 30টি পরিবারের 150 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু রোহিঙ্গাদের একজনও ফেরত যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়নি। মিয়ানমারের পক্ষ থেকে নাগরিকত্ব নিশ্চিত না করায় ফেরত যায়নি বলে জানিয়েছেন
রোহিঙ্গারা।
জিয়ান রোহিঙ্গা দিবার হক আছে, আর সিটিজেন জিয়ান ফাইবার আছে, ইয়ার নফাত দিয়ান আল্লাহ
এই পরিস্থিতিতে নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো রোহিঙ্গা মিয়ানমারে যেতে চাচ্ছেন না, তাই প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
চারটা পর্যন্ত আমরা বলেছিলাম আমরা সেখানে অপেক্ষা করবো, কেউ যদি একজনে যদি যেতে চায়, একটি পরিবারে যেতে চাই, তাদেরকে আমরা নিরাপত্তার সাথে মর্যাদার সাথে নিয়ে যাব, কিন্তু তারা কেউ সাড়া দেননি, ফলে আমরা কাউকে নিতে পারিনি।
নাগরিকত্ব নিশ্চিত না হলে মিয়ানমারে ফিরে যাবে না বলে স্লোগানও দিয়েছে রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ওদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে 30 ডিসেম্বরই ভোট হবে, আর পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো কমিশন পর্যালোচনা করে দেখেছে। এরপর কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জানুয়ারি মাসে বেশ কিছু আইনি এবং সাংবিধানিক বিষয় আছে।
জানুয়ারিতে যদি করা হয় তাহলে কিন্তু নির্বাচনটা খুব আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে।
কোথাও উপনির্বাচন বা তদন্ত করার প্রয়োজন হতে পারে। তাছাড়া গেজেট প্রকাশ বা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়টি আছে, তাই নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঐক্যফ্রন্ট 3 সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচন কমিশন সচিব জানান, ভোট গ্রহণের 7 থেকে 10 দিন আগে মাঠ পর্যায়ে সেনাবাহিনী ও বিজেপি মোতায়েন হতে পারে। ওদিকে পল্টনে পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় 3টি মামলা দায়ের হয়েছে। এতে 488 জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে 65 জনকে পুলিশ আটক করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জামিন পেলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম। নিরাপদ সড়ক আন্দোলনের সময় বিদেশি সংবাদ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত 5ই অগস্ট তাঁকে তথ্য ও প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন আবারও।
তার জামিন প্রশ্নে 1 মাস আগে অন্য একটি বেঞ্চের দেয়া রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ আবদুল্লাহ ওয়াল ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ থেকে এই আদেশ দেওয়া হয়। আদালতে শহীদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। জামিনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে তারা আপিল বিভাগে যাবেন। ওদিকে ব্যারিস্টার সারা হোসেন জানান, জামিন লাভের পর শহীদুল আলমের মুক্তিতে আর কোনো বাধা নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন চুপচাপ থাকার পর মাওবাদীরা আবার নিজেদের উপস্থিতি জানান দিতে তৃণমূল নেতাদের মাথা চেয়ে পোস্টার দিতে শুরু করেছে। ভারতের পুনে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
আজ সকালে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল হিসেবে পরিচিত এলাকায় মুড়াকাটার রাস্তার ধারে গাছের গায়ে বেশ কিছু মাওবাদী পোস্টার সাঁটা থাকতে দেখা যায়। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা পোস্টারগুলোতে তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী আর বিধায়ক শ্রীকান্তের মুন্ডু চাওয়া হয়েছে। বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত এই শাসক দলের বিরুদ্ধে সংগ্রামে নামো, আমরা তোমাদের সঙ্গে আছি। দীর্ঘদিন পর আবার মাওবাদী হুমকিতে স্থানীয় বাসিন্দারা সন্ত্রস্ত হয়ে পড়েন। গুড়গুড়িমাল থানা থেকে পুলিশ গিয়ে পোস্টারগুলো সরিয়ে ফেলে। গত মঙ্গলবার রাতে জঙ্গলমহলের গোয়ালতোড় থেকে 4 জন সন্দেহভাজন মাওবাদী গ্রেপ্তার হওয়ার পর আজ আবার এই ঘটনাকে পুলিশ বেশ গুরুত্ব দিচ্ছে। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কয়েকটি মাওবাদী গোষ্ঠীসহ পূর্ব ও উত্তর পূর্ব ভারতের 8টি জঙ্গি সংগঠনকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
শ্রীলঙ্কার সংসদে প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবে বরখাস্ত করার একদিন পর সংসদের ভেতরেই সহিংসতা দেখা দেয়, যখন সংসদ সদস্যরা নিজেদের মধ্যে ঘুষাঘুষি করেন। সংসদের স্পিকার কারু জয়াসুরিয়া বৃহস্পতিবার জানান যে বুধবারের কণ্ঠভোটের পর শ্রীলঙ্কায় কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদ নেই। ওই প্রস্তাবের উপর বিতর্ক অনুষ্ঠানের আগে মহিন্দা রাজাপাক্সের সমর্থকরা চিৎকার করে প্রতিবাদ জানালে জয়াসুরিয়া কণ্ঠভোট শুরু করেন। তাঁর উৎখাতের পর রাজাপাক্সে স্পিকারের এই পদক্ষেপকে নিন্দে জানান এবং সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়ে বিধায়কদের আইন প্রণয়নের দাবি জানান। তাঁর সমর্থকরা এই পর্যায়ে বিরোধীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন, স্পিকার জয়াসুরিয়ার প্রতি পানির বোতল এবং অন্যান্য দ্রব্য ছুঁড়ে ফেলেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে একটি চুক্তি সংসদকে দিয়ে অনুমোদন করিয়ে নেওয়ার কঠোর কাজে যখন প্রধানমন্ত্রী টেরিজা মেয়ের ব্যস্ত, ঠিক সেই সময় ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক র‍্যাব পদত্যাগ করলেন। র‍্যাব বলছেন, আমি আমার বিবেকের কারণে ইউর সঙ্গে স্বাক্ষরিত আমাদের চুক্তিতে প্রস্তাবিত শর্তগুলো সমর্থন করতে পারছি না। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে স্বেচ্ছায় বৃহস্পতিবার থেকে প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি সম্পূর্ণ করার পরেও রোহিঙ্গাদের পক্ষ থেকে আপত্তির কারণে প্রত্যাবাসন কাজ শুরু হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে স্বেচ্ছায় মিয়ানমারের রাখাইনে বৃহস্পতিবার থেকে প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করার পরেও রোহিঙ্গাদের পক্ষ থেকে আপত্তির কারণে প্রত্যাবাসন কাজ শুরু করা যায়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 30টি রোহিঙ্গা পরিবারের 150 জনকে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সকল প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রত্যাবাসন কেন্দ্রে বৃহস্পতিবার বিকেল 4টা পর্যন্ত কর্মকর্তারা অপেক্ষা করলেও রোহিঙ্গারা মিয়ানমারের পক্ষ থেকে নাগরিকত্ব প্রদান নিশ্চিত করা এবং ফিরে যাওয়ার মতো পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি যথাযথ নেই বলে প্রত্যাবাসনে রাজি হননি। ঢাকায় বিশ্লেষক, বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষকগণ এই পরিস্থিতিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার কর্তৃপক্ষীয় ব্যবস্থাপনাগত ত্রুটি বলে উল্লেখ করেছেন। প্রত্যাবাসন কার্যক্রম শুরু না হওয়ার কারণ বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সিয়ার আব্রার এবং প্রত্যাবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির।
রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সিয়ার আব্রার বলেন, এটা কোনো অপ্রত্যাশিত কোনো বিষয় না, কারণ যেভাবে এই প্রত্যাবাসনকে ভাবা হয়েছিল যে এখানে তারা যাবেন, এটা আশা করাটাই আসলে সমীচীন হয়নি। আমাদের মনে রাখতে হবে এটা অন্যান্য যে কোনো শরণার্থী সমস্যার মতো না, যে উৎস রাষ্ট্রে গুণগত পরিবর্তন হয়েছে এবং সেখানে শরণার্থীরা আগ্রহ বোধ করবে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য। এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নিগ্রহের যে যারা উৎস সেই তারা কিন্তু সেখানে ক্ষমতায় তারা রয়েছে, বিন্দুমাত্র তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং যে পরিবেশে তারা ফিরে যাবার যে কথা যারা যেটা শুনেছেন যে ইন্টার্ন ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে, কাটা তারের বেড়া সেখানে থাকবে, তাদের চলাচলের গমনাগমনের উপরে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন সেখানে থাকবে, সেই ধরনের একটা পরিস্থিতিতে আমরা কি করে আশা করব একটা জনগোষ্ঠী স্বেচ্ছায় ফিরে যাবে। কাজে এটা কখনোই স্বেচ্ছায় ফিরে যাওয়ার আশা অন্তত পক্ষে আমরা অনেকেই করিনি এবং সেটা শেষ অবধি ঘটেছে। এছাড়া যে মোডালিটিস এর যে দিক যেগুলো রয়েছে, যেভাবে চুক্তি সম্পাদন করা হয়েছিল সেখানে তৃতীয় পক্ষে কোন রকমের ইনভলভমেন্ট সেখানে রাখা হয়নি এবং সেগুলোই কিন্তু পরবর্তীকালে হয়তো শোধরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আই থিঙ্ক ইট ওয়াজ টু লিটল টু লেট।
এক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি যে ইউএনএসসিআর অর্থাৎ জাতিসংঘের শরণার্থী সংস্থাকে পরবর্তীতে তো সংযুক্ত করা হয়েছে, কিন্তু প্রথম থেকে যদি আমরা বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে আপনি কোথায় গলদ রয়ে গেছে বলে আপনি মনে করছেন?
এখানে যেটা প্রয়োজন যেটা ছিল সেটা হচ্ছে চাপ বার্মার উপরে অব্যাহত চাপ সৃষ্টি রাখা এবং বহুপাক্ষিক যে চাপ যেটা সেদিকে আমরা খুব বেশি বোধহয় নজর অতটা দেইনি। হয়তো ICCতে পরবর্তীকালে আমরা রাজি হয়েছি, কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি যেভাবে সম্পাদন করা হয়েছে এবং এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবে এটা দেখা হয়েছে, বর্ডার সিচুয়েশন, সিকিউরিটি সিচুয়েশন হিসেবে দেখা হয়েছে, এই পুরোটাই এমনকি আমাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলে এটাকে বলে এসছেন একটা কনফ্লিক্ট, অভ্যন্তরীণ কনফ্লিক্ট। এটা মোটেই একটা কনফ্লিক্ট না, এটা একটা গণহত্যা এবং এই গণহত্যার শিকার হিসেবে এটা এসছেন। কাজে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডায়াগনোসিস ঠিক না করি ততদিন পর্যন্ত সমস্যার সমাধান কিন্তু আমরা খুঁজে পাবো না, যতই আমরা হাতড়ে বেড়াই না কেন,
বলছিলেন ডক্টর সিআর আবরার। এদিকে আসিফ মুনির রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না করতে পারার কারণ সম্পর্কে বলেন,
আসলে যে প্রক্রিয়া দরকার ছিল সেটা তো ঠিক মতো হয়নি। এখানে যেটা হচ্ছে যে ওইদিকে কোন নিশ্চয়তা শুধু রোহিঙ্গারা কেন, এটা যেসব সংস্থাগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো মনিটর করে এই বিষয়টি এবং মিয়ানমারের দিক থেকেও কোন রকম মতামত পাওয়া যায়নি, বিশেষ করে এদের নিরাপত্তা এবং নাগরিক অধিকারের ব্যাপারে। তো সেই পুরনো জায়গাটি এখনো থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখন এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
তাহলে কি আপনি মনে করছেন যে বাংলাদেশের দিক থেকে একটা নীতি কৌশলের ভুল ছিল?
আসলে এটা তো একটা দ্বিপাক্ষিক প্রক্রিয়া হচ্ছিল, সেক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু প্রথম থেকেই খুব বেশি জড়িত ছিল না বা তাদেরকে রাখা হয়নি, সেইটাই এটা বলা চলে যে এখন আমরা সেটার ফল দেখতে পাচ্ছি। এটাও ঠিক যে দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় সবসময় হয়তো প্রয়োজন নেই অন্যান্য সংস্থার সহায়তা, কিন্তু এটা খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং যে মানুষগুলো নিয়ে কথা হচ্ছে তারা নিপীড়িত এবং বিভিন্নভাবে তারা তাদের জীবন বিপন্ন হওয়ার কারণেই কিন্তু তারা অন্য দেশে এসে আশ্রয় নিয়েছে। এরকম গুরুতর একটি বিষয় যেক্ষেত্রে ওই দিকের অবস্থা কি সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরো আগে জড়িত করলে ভালো হতো, বিশেষ করে দুটি জায়গায়। এবং সেটা শুধু বাংলাদেশের দায়িত্ব না, এটা মিয়ানমারেরও দায়িত্ব ছিল, সেটি হচ্ছে যে ওখানে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করার ব্যাপারে একটা একমত হওয়া, আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে মানবাধিকার এবং মানবিক সাহায্য সংস্থাগুলো। আরেকটি হচ্ছে যে সেই অনুযায়ী রোহিঙ্গাদের প্রতিনিধি দলের সাথে ধারাবাহিকভাবে আলাপগুলো চালিয়ে যাওয়া। আমরা দেখেছি যে গত এক বছর ধরে প্রায় যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়েছে সেখানে রোহিঙ্গাদের সাথে আলাপ আলোচনার জায়গাগুলো খুব একটি হয়নি। বিভিন্ন সময় তারা তাদের দাবি দাওয়া নিয়ে এসছে, প্রতিবাদও করেছে, কিন্তু সেটা আমলে নিয়ে খুব বেশি কিছু উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বলছিলেন অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির। বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ বলছেন প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে মিয়ানমারের পরিবেশ পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য যথাযথ রয়েছে কিনা এবং এ ব্যাপারে রোহিঙ্গারা আশ্বস্ত হয়েছেন কিনা তাকেই প্রধান বিবেচ্য বলে গণ্য করতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিল জানাচ্ছেন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত মতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। প্রথম দিন 30টি পরিবারের 150 জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু তাদের একজনও ফেরত যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। শুনুন বিস্তারিত।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত মতে 15 নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল পুরোপুরি প্রস্তুতি। প্রথম দিন 30টি পরিবারের 150 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু রোহিঙ্গাদের একজনও ফেরত যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়নি। মিয়ানমারের পক্ষ থেকে নাগরিকত্ব নিশ্চিত না করায় ফেরত যায়নি বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
জিয়া রোহিঙ্গা দিবার হক আছে, আর সিটিজেন জিয়া ফাইবার আছে, ইয়ার নফাত দিয়ে আল্লাহ মাই যাতে না সাদ পুরাপুরি হক পাইবা যায় দেখবো
নিরাপত্তা দিত বলে মানুষ ওরা কেম্পর না রাখিত যাজদার বিড়া বাড়ি থার থার দিত মানুষ হিয়া আল্লাহ বাড়ি নজর দেয় নিজের এখন মানুষ ওনার শান্তি করে রাখি বললা হনি তারা নিজের দন দেড়শন মানে খড় 12 লাখ মানুষ খড় 150 মানুষ
অঞ্চল যদি বর্মা হুকুমতি হ দেখি রোহিঙ্গা মানি লই তাহলে বার রাষ্ট্রের মুখত্ন যদি তোমার রোহিঙ্গা খাবসন না সাথ হই ইয়া এন হয় যদি ফোন দিলে কোনো তোমার চোখে দেখি দিলে এড়ে
এই পরিস্থিতিতে নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনো রোহিঙ্গা মিয়ানমারে যেতে চাচ্ছেন না, তাই প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
সকালবেলা থেকে তাদের জন্য অপেক্ষা করছিলাম সেখানে, তাদেরকে বারবার ঘোষণা করা হয়েছে, তাদেরকে জানানো হয়েছে যে আমরা প্রস্তুত আছি, তোমাদের মধ্যে থেকে যারা স্বেচ্ছায় ফিরে যেতে চাইবে তাদেরকে আমরা সম্মানের সাথে নিরাপত্তার সাথে আমরা নিয়ে যাবো বর্ডারে। তো আমরা শুরুর দিকে আমরা ভেবেছিলাম দুটো পর্যন্ত আমরা সময় রাখবো, যেহেতু মিয়ানমারের সাথে আমাদের 1 ঘন্টা সময়ের ব্যবধান আছে, আমাদের পরিকল্পনা ছিল সেখানে আমরা 3টা থেকে 3:30টার মধ্যে পৌঁছাবো। পরে যখন সেখানে অনেক লোক জড়ো হয়েছিল, রোহিঙ্গা বৃদ্ধ পুরুষ তরুণ যুবক কিশোররা এবং তাদের সাথে অনেক মহিলাও সেখানে ছিলেন, তো অনেক মিডিয়া এবং সাংবাদিক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আমরা পরে সব বিবেচনা করে পরিস্থিতি বিবেচনা করে আরও 2 ঘন্টা সময় বাড়িয়েছিলাম, 4টা পর্যন্ত আমরা বলেছিলাম আমরা সেখানে অপেক্ষা করবো, কেউ যদি একজনও যদি যেতে চায় একটি পরিবারও যেতে চায় তাদেরকে আমরা নিরাপত্তার সাথে মর্যাদার সাথে নিয়ে যাব, কিন্তু তারা কেউ সাড়া দেননি ফলে আমরা কাউকে নিতে পারিনি।
নাগরিকত্ব নিশ্চিত না হলে মিয়ানমারে ফিরে যাবে না বলে স্লোগানও দিয়েছে রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে ফেইথ কোয়ালিশনের মুখপাত্র নিকিলি এমব্রাসের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী সঞ্জনা ফিরোজ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফেথ কোয়ালিশন টু স্টপ জেনোসাইড ইন বর্মা অনেকদিন ধরেই মিয়ানমারে ঘটে আসা হত্যাযজ্ঞের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ফেথ কোয়ালিশনের মুখপাত্র নিকোলি অ্যাম্ব্রাস রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে ভয়েস অফ আমেরিকার কাছে তার সাক্ষাৎকার দেন। তিনি তার সাক্ষাৎকারে বলেন,
I actually think Unsu, she might have just done herself in by requesting this meeting with Vice President Pence, because in typical fashion, denied any accountability, tried to, when the Vice President said this was without excuse, she responded by saying, oh, I know my country best, and this way we can get to know each other better. She has accelerated the timeline.
Nikoli Ambrus bollen Aung San Suu Kyi Juktorashtrer Vice President Mike Pence er shonge dekha korte chhe ek rokom bipotti deke enechen. Tini bhabenni Rohingya gonohottar jonno Mike Pence er roshanale porben. Tobe Aung San Suu Kyi moteo dukkhito non ei borbor hottajogger jonno. মাইক পেন্স তাকে এই হত্যাযজ্ঞের জন্য প্রশ্ন করলে সুচি তার জবাবে বলেন, আমি আমার দেশকে ভালো বুঝি এবং জানি। মাইক পেন্স তার এই উত্তরে অত্যন্ত অবাক এবং ক্ষুব্ধ হন। তিনি মনে করেন সুচি এ ধরনের কথা বলে মিয়ানমার সরকারের এই গণহত্যার দায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে ত্বরান্বিত করেছে। নিকোলি অ্যাম্ব্রাস আরও বলেন,
You know, the UN is gearing up through the Human Rights Commission and has issued their own report saying 52% of women have...
তিনি বলেন, যেখানে জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে গণহত্যার কথা, যেখানে বলা হচ্ছে 52% নারীকে ধর্ষণ করা হয়েছে, সেখানে মাইক পেন্সের সামনে সুচির এমন মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় হয়ে গেছে তাদের এই বর্বরতার জন্য মিয়ানমার সরকারকে দোষী সাব্যস্ত করা এবং যথাযথ বিচার করা। নিকোলি বলেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য যে গণহত্যা যেখানে অব্যাহত রয়েছে এবং যেই জাতি এখনও তাদের দোষ স্বীকার করেনি তাদের কাছে এই নিরীহ মানুষগুলোকে ফেরত পাঠানো। রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে নিকোলি অ্যাম্ব্রাস বলেন, এটা সত্যি অবিশ্বাস্য যে দেশের নাগরিক হবার পরও তাদের বর্বরতার শিকার হতে হয়। তিনি বলেন,
evident from meeting with these victims was their absolute fear and terror of returning to their home. They loved it. They loved the land. I mean, these people were fishermen and farmers, and it's beautiful in that region of the world. But, you know, no amount of love for your old homeland can replace the fact that you barely escaped with your life and probably saw several. I mean, I met with one of the men I met with saw 13 of his family members murdered.
যে দেশকে একদিন তারা ভীষণ ভালোবাসত, এত সুন্দর এই দেশ থেকে তাদের ফিরে আসতে হয়েছে অত্যন্ত বর্বরতার হামলার কারণে। এবং তিনি বলেন, আমার সঙ্গে এক লোকের পরিচয় হয়েছে যার পরিবারের 13 জনকেই খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিকোলি অ্যাম্ব্রাস আরও বলেন,
It was clearly needed as a much harsher response from the U.S. government and the free nations of the world. And simply put, sanctions worked before sanctions will.
নিকোলি বলছিলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি কঠোর উত্তরের প্রয়োজন ছিল, যেমনটি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সুচিকে দিয়েছেন। তিনি মনে করেন নিষেধাজ্ঞা পূর্বেও কাজ করেছে এবং আগামীতেও করবে। নিকোলি অ্যাম্ব্রাস বলছিলেন, মিয়ানমার সরকার মোটেও অনুতপ্ত নয় তাদের এই নৃশংস কাজের জন্য। তিনি বলছিলেন,
culpability, and we've seen absolutely no plan to welcome these people back as citizens. I mean, the closest thing they have had to any belonging is an ID card that the government of Bangladesh issued to them. I mean, these people were literally...
Tini bolchilen, যে জাতি মোটে অনুতপ্ত নয় তাদের এই নৃশংস কাজের জন্য, যারা তাদের একটি জাতিকে পুরো অগ্রাহ্য করে চলেছে, তাদের হত্যা করে চলেছে, তাদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছে, পরিচয়পত্র পর্যন্ত তাদেরকে দেয়নি, তাদের কাছে এই মানুষগুলোকে কিভাবে ফেরত পাঠানো সম্ভব? এই রোহিঙ্গা মানুষগুলোর পরিচয়পত্র বলতে যা রয়েছে তা হচ্ছে বাংলাদেশ সরকারের দেয়া একটি আইডি। মিয়ানমার সরকার থেকে কোনো ধরনের পরিচয়পত্র তাদের এখনও পর্যন্ত দেয়া হয়নি। এই অবস্থায় প্রত্যাবাসন অসম্ভব। নিকোলির কাছে যখন জানতে চাই তার মতে সর্বপ্রথম কোন কাজটি করা প্রয়োজন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রসঙ্গে, তিনি বলেন,
things that need to happen. Number one, the world needs to get very tough on Burma. And of course, this সর্বপ্রথম
যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থাগুলোকে এক হয়ে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করা, তাদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো, তাদেরকে অবশ্যই দোষ স্বীকার করতে হবে। নিকোলি অ্যাম্ব্রোস কোচিনে থাকা বেশ কিছু খ্রিস্টান সম্প্রদায় সম্পর্কে বলছিলেন,
Being in the gravest danger, the Christians in the north who are kind of trapped between the Indian and Chinese border, because the military divisions who annihilated the Rohingya, the 33rd and the 99th Light Infantry Divisions, moved up to Kachin State, where there are about 1.5 million Christians. The state is over 90% Christian, and we viewed them as the most immediate target of that same rampage.
তিনি বলেন, কোচিনে যে বেশ কিছু খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, তিনি মনে করছেন এখন সেই খ্রিস্টান সম্প্রদায় অত্যন্ত বিপদের মুখে রয়েছে। রোহিঙ্গা সম্প্রদায়ের পর এবার এই খ্রিস্টান সম্প্রদায়ের ওপর একই ধরনের বর্বরতা চালাতে পারে মিয়ানমার সরকার। প্রত্যাবাসন সম্পর্কে নিকোলি আরও বলেন,
There are things such as the Burmese constitution gives the military an inordinate amount of power, but at the same time Suu Kyi is clearly delusional and calls these generals who have committed genocide her sweet friends or something along those lines. So it needs a whole new government, but at the same time the whole culture, the people of Burma need to admit.
নিকোলি বললেন, মিয়ানমার সরকারকে তাদের সংবিধান পরিবর্তন করতে হবে, রোহিঙ্গা গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করতে হবে, রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে, প্রয়োজনে সরকার পরিবর্তন করতে হবে। পরিশেষে বলেন, তিনি আশা করছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যে যুক্তরাষ্ট্রের চাপের কারণে রোহিঙ্গা গোষ্ঠীকে তাদের পরিচয়, তাদের দেশ ফিরিয়ে দেয়া সম্ভব হবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের অসমে সন্ত্রাসবাদী সংগঠন উলফা আবার শক্তিশালী হয়ে ওঠায় উদ্বিগ্ন পুলিশ। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিদুল ইসলাম।
ভারতের অসমে আবারও শক্তিশালী হয়ে উঠছে সন্ত্রাসবাদী সংগঠন উলফা। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতাকে হাতিয়ার করেই শক্তিশালী হচ্ছে সন্ত্রাসবাদী ওই সংগঠনটি। এ বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস ঘোষ রায়, অসমে আবার নতুন করে উলফা মাথা চাড়া দিয়ে উঠেছে, এর আসলে কি কি কারণ রয়েছে?
কারণ বলতে আমরা যেটা জেনেছি বা বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যম সব দিক থেকে আমরা যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, এবং অসমের পুলিশ প্রশাসনও যে কথা বলছে এবং দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও যে কথা বলছে, সেটা হচ্ছে বিষয়টাকে এই যে অসমে নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে রাজ্যে অসম রাজ্য সহ 60টির বেশি সংগঠন একযোগে আন্দোলন নেমেছে, সেখানে রাজ্যব্যাপী তো ওখানে প্রতিবাদ চলছে, সেই আবেগটাকে কাজে লাগাচ্ছে কিন্তু উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্ব যে সংগঠন রয়েছে তারা, বিশেষ করে অসমের তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর, গোলাঘাট ও ওদালগুড়ি জেলায় পুলিশ কিন্তু এ বিষয়ে অত্যন্ত কড়া নজর রাখছে। পরিষ্কার একটা কথাই যে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধেই উলফা নতুন করে মাথাচাড়া দিয়েছে অসমে।
শোনা যাচ্ছে নতুন করে বেশ কিছু ছেলে মেয়ে ওই জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে, সে বিষয়ে কি কিছু জানেন?
একদমই এটা সঠিক খবর যে একেবারে পুলিশ প্রশাসন থেকেই অফিসিয়ালি জানিয়েছে যে গত 1 সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত তিনসুকিয়া, ডিব্রুগড় এলাকা থেকে 8 জন তরুণ উলফায় যোগ দিয়েছে। সরকারি প্রচারও এই যুবকদের উলফা বিমুখ করতে পারেনি। সরকারের তরফে যে উলফার সঙ্গে তোমরা যোগসাজশ রেখো না, জঙ্গি সংগঠন, সেই যে সরকারের তরফে প্রচার করা হয়েছিল সেই প্রচারও কিন্তু কোনো কাজে লাগেনি, একদমই সত্যি কথা। এবং গত কয়েকদিনের মধ্যে 10ম শ্রেণীর এক ছাত্রী ও 12ম শ্রেণীর এক ছাত্র যোগ দিয়েছে উলফা ইন্ডিপেন্ডেন্টে। গত 1 সপ্তাহ ধরে তারা নিখোঁজ ছিল। কাশ্মীর নামসাই নামে কিশোরী এবং তিনসুকিয়া জেলার লেখা পানির ওই কিশোরী উলফা ইন্ডিপেন্ডেন্ট যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত যে সেটা একেবারে পুলিশ নিশ্চিত হয়ে জানিয়েছে। পাশাপাশি উলফার ইন্ডিপেন্ডেন্টে যোগ দিয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র, তার নাম জয়ন্ত ডেকা। জয়ন্ত ডেকা হরিসিংহার আমলাইগুড়ির বাসিন্দা, একেবারে সরকারি ভাবে কিন্তু এগুলো জানানো হয়েছে।
আপনি বলছেন যে উলফা আবার শক্তিশালী হয়ে উঠছে, এটা কি কেবলই সদস্য যোগ দিচ্ছে তাদের দলে সে কারণেই, নাকি পুলিশ সন্দেহ করছে তারা কোনো ধরনের নাশকতা করতে পারে সে কারণেই বলছেন যে উলফা শক্তিশালী হয়ে উঠছে?
হ্যাঁ অবশ্যই, কেননা আপনারা জানেন যে গত সপ্তাহে, গত দু সপ্তাহ আগে হঠাৎ করে চারজন বাঙালিকে, পাঁচজন বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরই একটা ধরপাকড় তৈরি হয়েছিল, পুলিশ কিন্তু জানে, এবং সেই তার মধ্য থেকে এই ছজনের মধ্য থেকে যে পাঁচজন মারা গেছিল একজন বেঁচে গেছিল, সে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তার মুখ লুকিয়ে সে কিন্তু বলেইছে এই কাজটা উলফারা করেছে। উলফারা বিষয়টি সরাসরি স্বীকার না করলেও, আর এই যে যে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে কিছু মানুষ নিখোঁজ হয়েছে, তারা যেখানে যোগ দিয়েছে পুলিশ যে নিশ্চিত, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে ব্যাপারে উদ্বিগ্ন, এবং উলফা তো নিশ্চয়ই যে মাথাচাড়া দিচ্ছে এটা তো একেবারে পরিষ্কার, এবং যে তারা যে নাশকতা বা তারা খুন খারাপি করতে পারে সেটা আগেও করেছে, গত কয়েকদিন আগেও করেছে, স্বাভাবিকভাবেই তো তারা যেকোনো সময় যে কোনো নাশকতা ঘটাতে পারে, তারা তো একটা পরিষ্কার নিষিদ্ধ জঙ্গি সংগঠন।
উলফার মধ্যে তো বিভক্তি রয়েছে, তারপরও দলটি আবার এত শক্তিশালী হয়ে উঠছে কেন?
তার কারণ একটা বলা হচ্ছে যে এটা মানে এই যে সংশোধনী বিল, নাগরিকত্ব হারানোর মানে যে একটা একটা বিড়ম্বনা তৈরি হয়েছিল, বিজেপি গভর্নমেন্ট চাইছে সেন্ট্রাল থেকে রাজ্যে, এখন ওখানে বিজেপি শাসনে ওইখানকার রাজ্য সরকার এখন চলছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকে তারা বিধানসভায় জিতে এসেছিল, এখন এই যে নাগরিকত্ব আইন যে আর সংশোধন করছে, এনআরসি প্রজেক্ট যে তারা নিয়েছে, সেটাতে একটা আতঙ্কিত মানুষ রয়েছে, একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, এইসব কারণেই কিন্তু মাথাচাড়া দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরাও কিন্তু এই বিষয়টাকে পুরো মেনে নিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী।
এ বিষয়ে অসমের কোন রাজনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে কি আপনি কথা বলতে পেরেছেন?
কথা না হলেও তারা যেটা অফিসিয়ালি জানিয়েছে অসমের রাজনৈতিক বিশেষজ্ঞরা, সেটা একদমই বিষয়টা হচ্ছে এরকম যে অসম গণ পরিষদ, অসম স্টুডেন্টস ইউনিয়ন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, অসমের এইসব সমস্ত আঞ্চলিক দলও এই মুহূর্তে নাগরিক সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, এবং যে একটা আসামে কিন্তু একটা এখন ঝড় তৈরি হয়েছে যে ভূমিপুত্রদের এই আন্দোলনের ঢেউকেই কাজে লাগিয়েই কিন্তু জমিটা শক্ত করতে চাইছে উলফা। এটা কিন্তু অসমের রাজনৈতিক বিশেষজ্ঞদের একেবারে মতামত যে আমি আমার নিরাপত্তা, আমার নাগরিকত্ব হারিয়ে যাবে না তো, এই মানে এই প্যানিকিটাকে নিয়ে, এই টেনশনটাকে নিয়ে কিন্তু একটা সাধারণ মানে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে, যে আতঙ্কটাকে কিন্তু পজিটিভ দিক থেকে কাজে লাগাতে চাইছে উলফা জঙ্গি সংগঠন।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত?
একদমই এখন মানে গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত যা আমরা জেনেছি, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার অত্যন্ত উদ্বিগ্ন। এটা বলার বিষয় সেটা হচ্ছে কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট এবং অসমে এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্য, স্বাভাবিক কারণে কেন্দ্রের নির্দেশ মতনে কাজ করা হচ্ছে, এবং ইতিমধ্যেই এই জাতীয় জঙ্গি সংগঠনের কার্যকলাপের বারবারন্তের কারণে কয়েকটি আমাদের যে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশা মাওবাদী গোষ্ঠীদের যে একটা তৎপরতা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে উত্তর পূর্ব ভারতের মোট 8টি জঙ্গি সংগঠনকে কিন্তু 5 বছরের জন্য আবার নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কিন্তু এই ব্যাপারে উদ্বিগ্ন এবং তারা অলরেডি তৎপরতা শুরু করেছে এর মোকাবিলায়।
উলফার শক্তিশালী হয়ে ওঠা, কেন্দ্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া, সব মিলিয়ে আপনার কি আশঙ্কা হচ্ছে যে সামনের দিনগুলো অসমের জন্য আসলে খুব একটা সুখকর নয়?
একদম আশঙ্কা হচ্ছে না যে তা না, কেননা এটা তো কথার কথা না, আশঙ্কা বা কোনো একটা আশঙ্কা করে বলা তো না, আমরা তো দেখলাম দিন 15 আগেই 5 জনকে মেরে ফেলেছে, ছত্তিশগড়ে মানুষ রোজ মরছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে বলে মাওবাদীরা বলেছে যে মাথা চাই আমাদের রাজ্যের একজন মন্ত্রীর, একটা কিন্তু আবার নতুন করে অরাজকতা, একটা জঙ্গি সংগঠনের কিন্তু তৎপরতা দেশের উত্তর পূর্বাঞ্চলে যেমন বাড়ছে, আমাদের পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা সব জায়গায় কিন্তু বাড়ছে। দান্তেওয়ারা এখন ইলেকশনের ফেজ চলছে, মানে গত 15-20 দিনে কিন্তু দান্তেওয়ারায় বেশ কিছুবার বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরক রেখে মানুষকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, মারা গেছে, জওয়ানরা আক্রান্ত হয়েছে, এবং এই পরিস্থিতি কিন্তু সৃষ্টিও রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে, অসমে রয়েছে, ত্রিপুরায় রয়েছে, সব জায়গায় কিন্তু একটা তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।
পরমাশিস ঘোষরায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শারীরিক মেধা সম্পন্ন, দৃষ্টি এবং শ্রবণ সম্পর্কিত পঙ্গু লোকজনদের সহায়তায় আবিষ্কৃত হয়েছে আজ নতুন নতুন প্রযুক্তি। অসাধারণ এসব প্রযুক্তি সম্ভব করেছে আজ সাংকেতিক ভাষাকে, যারা কথা বলতে পারেন না তাদের জন্য ভাষায় রূপান্তরিত করতে, এবং যারা চোখে দেখেন না তাদের ফিল দ্য ভিউ প্রযুক্তির মাধ্যমে অনুভব করতে। ডেবরা ব্লকের রিপোর্ট, শুনুন বিস্তারিত ইজাজ বিন হিউসেনের কাছে।
এই প্রযুক্তির উদ্ভাবক হাদিল আয়ুব সাইন ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে তার হাতে কালো একটি গ্লোভ পরে নিলেন, তারপর একটি বোতাম চাপতেই ছোট একটি স্পিকার তার সাংকেতিক ভাষা পাঠাতে শুরু করল। যারা কথা বলতে পারেন না, এই গ্লোভ তাদের সাংকেতিক ভাষাকে ভাষায় রূপ দিতে সাহায্য করবে। এই ব্ল্যাক গ্লোভ প্রযুক্তির উদ্ভাবক হাদিল আয়ুব, যার নাম দিয়েছেন ব্রাইট সাইন। তিনি বলেন, এই ব্রাইট সাইন প্রযুক্তির স্বপ্ন আমার তাদেরকে ঘিরে যারা চান এমনি একটি প্রযুক্তি যা তাদের ভাষার সম্প্রসারণে সহায়ক হবে, যারা চান তারা কারোর সহায়তা ছাড়া তাদের অনুভব আর মতামত প্রকাশ করতে পারবেন, বক্তব্য প্রকাশে এবং নিজস্ব যোগাযোগের ক্ষেত্রে তারা যেন স্বাধীন থাকতে পারেন। তার হিসেব অনুযায়ী এই একজোড়া ব্রাইট সাইন গ্লোভসের দাম পড়বে $100 মতো। তিনি ব্যাখ্যা দিয়েছেন কি করে এই গ্লোভ কাজ করবে। হাদিল আয়ুব বললেন, আমার এই প্রযুক্তিকে বলা হয় ডেটা গ্লোভ, যা ডেটার উপর নির্ভর করবে, যা হাতের গতিবিধি নির্ণয় করতে, যাকে তার দিয়ে কতগুলো সেন্সরের সঙ্গে তা জুড়ে দেওয়া হয়েছে। এসব সেন্সর আঙ্গুলের সঞ্চালন এবং কতটুকু তা ওঠানামা করে তা পরিমাপ করতে পারবে। আপনার হাত 3D ডাইমেনশন জায়গায় আছে কিনা সেই সঠিক তথ্য দিতে রয়েছে নানা ধরনের সেন্সর। তারপর সেই তথ্য একটি কম্পিউটারের চিপসে হস্তান্তর করা হবে। সাংকেতিক চিহ্ন দেখাবার পর একটি বোতাম চাপলে অঙ্গ সঞ্চালন কথায় রূপ নেবে এবং স্পিকারে তা শোনা যাবে। অন্ধদের সহায়তায় এখন পাওয়া যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ফোর্ড মোটর কোম্পানি এবং ইতালির একটি সংস্থা অন্ধদের সহায়তায় নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে, যার মাধ্যমে গাড়িতে বসে লাইট জ্বালিয়ে তাকে ভাইব্রেশনে রূপান্তরিত করে অডিও ধারার বর্ণনার মাধ্যমে তারা গাড়ির জানালার বাইরে দৃশ্যের বর্ণনা ও তা অনুভব করতে পারবে। গত বছর মাইক্রোসফট সিং AI নামের একটি ফ্রি অ্যাপ চালু করেছিল। এই প্রযুক্তি স্মার্টফোনকে আলাপনী ক্যামেরায় রূপান্তরিত করে থাকে। এই প্রযুক্তি যারা চোখে দেখতে পায় না তাদের স্ক্যান করতে, লিখিত কিছু পড়তে এবং কারোর চেহারা শনাক্ত করতে সাহায্য করবে। একাকী বসবাসকারী পল বেপে সিং AI অ্যাপ ব্যবহার করে থাকে, যার মাধ্যমে সে খাদ্য ও পানীয় জলের সন্ধান খুঁজে পায়।
যখন আপনার তো ওনাকে ইয়ে করতে হবে, পরের দিকের কথা বলছি আর কি। শ্রোতা দর্শক মণ্ডলী, এখন আমাদের নিয়মিত একটি অনুষ্ঠান নারী কণ্ঠ শুরু হচ্ছে।
স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। নারী কণ্ঠ শুরু করছি। সাবরিনা
জি, আপনি নারী কণ্ঠ শুরু করছেন, এবং আমি কিন্তু জানি যে আজ কিছু ভিন্ন রকম আমরা বিষয় আজ আমরা
নারী কণ্ঠ আসলে আমরা একটু অতীতের দিকে ফিরে তাকাবো।
আচ্ছা,
আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি সামনে ধরতেই দেখলাম যে মহিলা কারা বলতে পারো?
হ্যাঁ, আমি বুঝতে পারছি, কারণ ইতিহাস সৃষ্টি হয়েছে সাম্প্রতিক,
যে হিস্টোরিক ইতিহাস সৃষ্টি করলেন 100-এর উপরে মহিলা প্রতিনিধি যারা কংগ্রেসে যাচ্ছেন, সেনেট কংগ্রেস মিলিয়ে, এবং তারপরে তাদের ছবি পুরো কংগ্রেসের যে ফটো অপরচুনিটি হয়, প্রথমে যখন কংগ্রেস সদস্যরা নতুন যারা আসছেন, মানে একদম 29 বছর বয়স থেকে নিয়ে 77 বছর বয়স পর্যন্ত ডোনা সালালা, যিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি এবং আলেকজান্ড্রা, যারা নতুন এসেছেন, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতিগোষ্ঠীর মহিলারা এই দেশে যারা অভিবাসী হয়ে এসেছেন, এই প্রথম তারা কংগ্রেসে যাচ্ছেন, এবং সেই সুন্দর ছবিটি আঁকা। এবং তখন আমার মনে পড়ে গেল যে বহুদিন আগে প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় মহিলাদের উদ্যোগে, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ম্যাডলিন অলব্রাইট, এবং সেই সময় নারীর জীবন রক্ষা, মহিলাদের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বিষয়ে কিছু ফোরাম হোয়াইট হাউসে হয়েছিল, এবং কংগ্রেসেও একটি বিল উত্থাপিত হয়েছিল, কংগ্রেস ওমেন একজন করেছিলেন। তো মাসুমা খাতুন, তার পরিচালনায় তখন আমরা সাপ্তাহিক পরিবেশন শুনতাম মহিলা জগৎ। তো সেই মহিলা জগতেরই ডালি থেকে কিছুটা বেছে নিয়েছি, সেটি আজকে আমি আমাদের দর্শক শ্রোতাদের শোনাতে চাই। আমার নিজের ভালো লেগেছিল বলেই আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি।
সাগরপাড়ির বন্ধুরা, আমার অনেক অনেক শুভেচ্ছা নিন, আশা করি সবাই কুশলেই আছেন। গতকাল শুক্রবার ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ককাস ফর উইমেন্স ইস্যুস এবং ইন্টারন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং কোয়ালিশন বৃহস্পতিবার এক ফোরামের আয়োজন করেছিল, আর গতকাল এই একই বিষয়ে হোয়াইট হাউসে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। দুটি অনুষ্ঠানেই আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আসুন সংক্ষেপে আপনাদের কিছু শোনাই। গতকাল হোয়াইট হাউসে কংগ্রেস সদস্য, বিভিন্ন দেশের এবং সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বয়ং প্রেসিডেন্ট ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন অলব্রাইট এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। আন্তর্জাতিক পরিবার পরিকল্পনার মাধ্যমে অসংখ্য নারী ও শিশুর জীবন রক্ষার বিভিন্ন দিক এবং পরিবার পরিকল্পনাতে যুক্তরাষ্ট্রের অর্থ বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে তারা ভাষণ দেন। কংগ্রেস সদস্যা ক্যারোলিন মেলোনি যুক্তরাষ্ট্র কংগ্রেসে সেভিংস উইমেন্স লাইভস থ্রু ইন্টারন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং 2000 শীর্ষক এক বিল উত্থাপন করেছেন। উদ্দেশ্য, বিনা শর্তে বিভিন্ন দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য অর্থ সাহায্য দানে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে রাজি করানো। ক্যারোলিন মেলোনির বক্তব্য পরে শোনাচ্ছি। প্রথমে হোয়াইট হাউসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ক্লিন্টন যা কিছু বলেন তার কিছুটা শোনাই আপনাদের।
This week Congress begins debate on a new budget and we have a new chance to return America's support for family planning around the world to the level it ought to be.
প্রেসিডেন্ট বললেন, এ সপ্তাহে কংগ্রেস এক নতুন বাজেট নিয়ে বিতর্ক শুরু করবে এবং বিশ্বজুড়ে পরিবার পরিকল্পনার প্রতি আমেরিকার সমর্থন ফিরে পাওয়ার আমরা একটা সুযোগ পাব, এমন এক পর্যায়ে যা হওয়া উচিত দ্বিদলীয় রাজনীতি থেকে আন্তর্জাতিক পরিবার পরিকল্পনার বিষয়টিকে বার করে আনা, এবং যেমনটি হওয়া উচিত আমরা সে পর্যায়েই আবার ফিরে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি বলে আমি মনে করি। অর্থাৎ মানুষের জীবন ও সম্ভাবনার কথা আমাদেরকে এখন ভাবতে হবে। প্রেসিডেন্ট ক্লিন্টন জানালেন, তিনি আন্তর্জাতিক পরিবার পরিকল্পনা খাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা AIDকে দেওয়া অর্থের পরিমাণ 16,90,00,000 বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলে সাহায্যের জন্য 2,50,00,000 প্রদানের অনুরোধ জানিয়েছেন। প্রেসিডেন্ট তার সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করে বললেন,
Two weeks ago I was in a little village in India, a country with nearly a billion people and a per capita income of about $450 a year. I met the women who with the smallest amount of...
প্রেসিডেন্ট বললেন, দু সপ্তাহ আগে আমি ভারতের একটি ছোট্ট গ্রামে গিয়েছিলাম। ওই দেশটির জনসংখ্যা এখন 100 কোটির কাছাকাছি। যে দেশটিতে গড়পড়তা হারে বাৎসরিক আয়ের হার হল $450 মতো। আমার সঙ্গে ওই গ্রামের মেয়েদের পরিচয় হয়েছে, যারা ক্ষুদ্রতম উৎসাহ সাহায্য পেয়ে মেয়েদের দুধের সমবায় শুরু করেছে। এখন ওই অঞ্চলের স্থানীয় দুধের ব্যবসা তাদেরই নিয়ন্ত্রণে এসে গেছে। আমি তাদের কেন্দ্রের কম্পিউটার দেখেছি, যা থেকে দরিদ্র অথবা প্রায় অশিক্ষিত গ্রামের যে কোনো মহিলা নবজাত শিশুর স্বাস্থ্য প্রযত্ন সম্পর্কে বা অন্য কিছু বিষয়ে তথ্য পেতে পারে।
সুতরাং ভেবে দেখুন শিক্ষা ও চিকিৎসার সুযোগ পাওয়ার একটি গ্রামের মেয়েদের জীবন কিভাবে বদলে যেতে পারে। প্রেসিডেন্ট আরও বললেন, তিনি এবং হিলারি ক্লিন্টন এই পৃথিবীর প্রতিটি মহাদেশেই দেখতে পেয়েছেন মেয়েদের জীবনে একটু উন্নতি এলে কিভাবে তারা গোটা ভবিষ্যৎটাকে পাল্টে দিতে পারে। প্রেসিডেন্ট ক্লিন্টন তার বক্তব্য শেষে পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন অলব্রাইট সম্পর্কে বললেন, তিনি সারা পৃথিবীর নারী জাতির উন্নতি ও কল্যাণের প্রতি মনে প্রাণে নিবেদিত এবং এক্ষেত্রে তিনি এক আদর্শ স্বরূপ। ম্যাডলিন অলব্রাইট বিশ্বজুড়ে পরিবার পরিকল্পনার মাধ্যমে নারীর জীবন রক্ষার জন্য যে নীতি অবস্থান গ্রহণ করেছেন সেজন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, অনেকে যে গর্ভপাতের দোহাই দিয়ে পরিবার পরিকল্পনার সাহায্য বন্ধের যুক্তি তুলে ধরেন সেটা মোটেও ঠিক নয়। মিস অলব্রাইট রাশিয়া এবং অন্যান্য কয়েকটি দেশের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল হলে গর্ভপাত করানোর হারও কমে যায়। ম্যাডলিন অলব্রাইট প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে তার সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বললেন,
As Secretary of State, I have had the opportunity to meet with women's groups in scores of developing countries, including 2 weeks ago with the President in India and Bangladesh.
তিনি বললেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দু সপ্তাহ আগে প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে সফরে আমার ভারত ও বাংলাদেশ সহ বিকাশমুখী দেশের বহু মহিলার সঙ্গে পরিচিত হবার সুযোগ হয়েছে এবং বারবার আমি একই স্পষ্ট বার্তা শুনতে পেয়েছি, মেয়েরা নিজেরাই স্থির করার সুযোগ চান যে তারা কি করবেন, শুধু কি কাজ তারা করবেন অথবা কেমন জীবনধারা তাদের হবে, সেই সঙ্গে তাদের পরিবার সম্পর্কে কি পরিকল্পনা তারা নেবেন, মেয়েরা সমাজে কিভাবে অবদান যোগাবেন সেটা যেন তারা নিজেরাই স্থির করার সুযোগ পান, এটাই সব মেয়েরা চাইছেন, জোর করে যেন তাদের উপর কিছু চাপিয়ে না দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন অলব্রাইট বলেন, এ ব্যাপারে তিনি নিঃসন্দেহে যে পরিবার পরিকল্পনায় সাহায্য দেওয়া শুধু সঠিক কাজ নয়, অত্যন্ত বিচক্ষণ কাজও বটে এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হওয়া উচিত বলেই তিনি মনে করেন। তিনি বলেন, নারীর কল্যাণে সন্তান ও সংসারের কল্যাণ তথা সমগ্র পৃথিবীর কল্যাণ এবং সুষ্ঠু পরিবার পরিকল্পনা ছাড়া নারী তা অর্জন করতে পারে না, তাতে দেশ ও দশের অকল্যাণ হয়। এবারে কংগ্রেসের যে বিল উত্থাপন করেছেন কংগ্রেস সদস্য ক্যারোলিন মেলোনি, তার বক্তব্য শোনাই আপনাদের।
Yesterday during our Congressional Women's Caucus Forum on Saving Women's Lives, Charity Ngulu, a member of the parliament in Kenya, told me about a mother there whose teenage daughter died in childbirth.
তিনি বললেন যে নারীর জীবন রক্ষার জন্য আমাদের কংগ্রেসীয় মহিলা ককাস ফোরামে কেনিয়ার একজন সংসদ সদস্য তার দেশের এক মায়ের কিশোরী মেয়ের কথা বললেন যে শিশুর জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছে। ওই মহিলাকে আমরা কি বলবো? আমরা কি তাকে বলবো? এখানে ওয়াশিংটনে কিছু রাজনীতিক চান না যে আমাদের নিজেদের মেয়েদের কাছে আমরা যেসব তথ্য, সরঞ্জাম বা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিচ্ছি, কেনিয়ার সেই কিশোরী মেয়ের তা পাওয়ার অধিকার নেই, এ কথা আমরা বলতে পারি? আর সেজন্যই পরিবার পরিকল্পনা, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সবার কাছে পৌঁছে দিতে হবে, সেজন্য আমাদের সাহায্য করতে হবে যাতে মহিলা ও কম বয়সী মেয়েরা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা না যায়, স্বাস্থ্য না হারায়, একগাদা শিশুর জন্ম দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করে। বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সামাজিক গবেষক এবং বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং কয়েকটি দেশে যিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন ডক্টর এ মজিদ খানও নিমন্ত্রিত একজন ছিলেন এই ফোরামে। যুক্তরাষ্ট্র কংগ্রেস পরিবার পরিকল্পনা খাতে সাহায্য দিতে যে নারাজ, এ সম্বন্ধে তিনি বুঝিয়ে বললেন,
এটার যে মূল বিষয়টা হচ্ছে যে গত বছর US কংগ্রেস ফরেন এইড বাজেটে একটা কন্ডিশন দিয়েছে যে ফরেন এইড ফ্যামিলি প্ল্যানিং, ইন্টারন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং এ যে ফরেন এইড ব্যবহার করা হবে, সেই ফরেন এইড পেতে গেলে যেসব বেসরকারি সংস্থা বিভিন্ন উন্নয়নশীল দেশে চালু আছে তাদেরকে একটা অঙ্গীকার করতে হবে যে তারা যদি আমেরিকান অ্যাসিস্ট্যান্স পেতে চায় তাহলে তারা অ্যাবর্শনের উপরে কোন রকম কথা বলতে পারবে না, ইভেন তাদের নিজেদের অর্থ সংযম দিয়েও তারা এইরকম কোনো কথাই বলতে পারবে না, এবং এই অঙ্গীকার না দিলে তারা আমেরিকান অ্যাসিস্ট্যান্স পাবে না।
পরিশেষে প্রেসিডেন্ট ক্লিন্টনের একটি উক্তি দিয়ে শেষ করছি। তিনি বললেন, পরিবার পরিকল্পনা খাতে যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য লড়াইয়ে তারা প্রস্তুত আছেন এবং তিনি আশা করেন অন্যদের সাহায্যে এই লড়াইয়ে তারা জয়ী হবেনই।
Members of the administration and I have made clear at every opportunity that we are ready to fight and I know you are ready to help us win.
শ্রোতা বন্ধুরা, মহিলা জগৎ আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহের আমন্ত্রণ রেখে আমি মাসুমা খাতুন বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
কেমন লাগলো?
খুবই ভালো লেগেছে রোকেয়াপা। আমি আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে মাসুমা খাতুনের এই প্রতিবেদনটি, মানে 90 দশকের এই প্রতিবেদনটি আমাদের মাঝে তুলে ধরার জন্য
একেবারে মানে কত প্রকৃত সত্য একটা তুলে ধরেছেন। নারীর কল্যাণ পরিবারের কল্যাণই নয়, বিশ্বের কল্যাণ, সেটাই আমরা আগামীতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও দেখতে পাবো, সেই আশাই করছি।
এবং আমরা 90 দশকে কংগ্রেসে মহিলাদের নারীদের অবস্থান সম্পর্কে একটুখানি জানতে পেরেছি এর মাধ্যমে।
তো শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। নারী কণ্ঠের পরিবেশনা আজ এ পর্যন্তই।
শ্রোতা দর্শক, এবার আপনাদের জন্য রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সাবরিনা। ড্র হয়ে গেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট সিরিজ, এবং আমরা এই ফলাফল যখন জানাচ্ছি তখন নিশ্চয়ই দর্শক এবং শ্রোতা আপনারা সবাই জানেন, আমরা শুধু বিশ্লেষণটা জানানোর চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে সিনিয়র ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু খন্দকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ফলাফল হয়ে গেছে ড্র, এবং আমরা দেখলাম যে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক এবং সিরিজ সেরা হয়েছেন তাইজুল। মোটামুটি সবাই জানে, আপনার কাছ থেকে শুধু জানতে চাচ্ছি যে দ্বিতীয় টেস্টে যতটা ভালো বাংলাদেশ করলো সেটি নিশ্চয়ই খুব চোখে পড়ার মতো, সব মিলিয়ে আপনার বিশ্লেষণ সংক্ষেপে, তারপর আমরা অন্য একটি বিষয়ে যাব।
ঠিক তাই, কারণ প্রথম ম্যাচটা যে বাংলাদেশ হারবে এটা কিন্তু ধারণাই করা যায়নি, কারণ জিম্বাবুয়ের যে ক্রিকেট শক্তি তার সাথে বাংলাদেশ এখন অনেক বেটার অবস্থায়। আর সাম্প্রতিককালে বাংলাদেশ ঘরের মাঠে কিন্তু দুর্বার, কোনো বড় দলের কাছেও কিন্তু তারা এতটা নাকাল হয়নি যেটা সিলেটে তারা জিম্বাবুয়ের কাছে হয়েছিল। সেটা বোধ করি সিলেক্টরদের ভুল দল নির্বাচন, একাদশ নির্বাচনের জন্য এই ঘটনাটা ঘটেছিল, এবং সেটার থেকেই কিন্তু তারা 360 ডিগ্রি ঘুরে এসে তার একটা ভালো দল তৈরি করেছিলেন ঢাকা টেস্টের জন্য। এবং তার থেকেও বড় কথা যে বাংলাদেশ মূল্যবান টসটা জয় করেছিল, টসটা জয় করে যখন বাংলাদেশ টস জয় করেছে তখন কিন্তু এটা মোটামুটি পরিষ্কার, যারা ঢাকা টেস্টের খবর রাখেন যে যারা প্রথম ব্যাট করে তাদেরই জয়ের পাল্লাটা ভারী, কারণ ঢাকার উইকেটটা খুব বেশি আনপ্রেডিক্টেবল, বিশেষ করে ফোর্থ ইনিংসে ব্যাট করাটা খুবই দুরূহ কাজ। এখানে বাংলাদেশ যখন 500+ রান করে ডিক্লেয়ার করে দিয়েছিল তখনই কিন্তু ম্যাচটা বাংলাদেশের কবজায় এসে গিয়েছিল, এবং কিছুটা ফাইট করেছিল জিম্বাবুয়ে ব্যান্ডন ট্রেইলারের অনবদ্য সেঞ্চুরির উপরে, এবং যেটা সেকেন্ড ইনিংস।
দিলু খন্দকার, আমরা বোধহয় এই টেস্ট সিরিজ থেকে যেটি শিখতে পেরেছে বাংলাদেশ দল আমরা মনে করি সেটা হচ্ছে প্রথম টেস্টে খারাপ করার পর দ্বিতীয় টেস্টে তারা ঘুরে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আসলে প্রথম ইনিংসে দুজন ব্যাটসম্যান খুব ভালো করেছেন, দ্বিতীয় ইনিংসে আমরা আবার দেখেছি ব্যাটসম্যানদের টপ অর্ডারদের ব্যর্থতা, এবং সেখান থেকে আবার শেষের দুজন মিডল অর্ডার টেনে তুলেছেন। নিশ্চয়ই টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাপারে আরও বেশি যত্নশীল হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটি আমরা প্রত্যাশা করতেই পারি। আমরা বরং একটু অন্য বিষয়ে যাই। মাশরাফি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং বিসিবির সভাপতি বলেছেন এটি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যোগাযোগ মাধ্যম অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা সমালোচনাও রয়েছে, আপনার বিশ্লেষণ শুনতে চাই খুব সংক্ষেপে।
হ্যাঁ ঠিক তাই, কারণ মাশরাফি যদি খেলাটা শেষ করে রাজনীতিতে নাম দেন তাহলে কিন্তু বিতর্কটার উদ্ভব হতো না। বাট মাশরাফি যিনি দেশের জন্য কাজ করেন তিনি কিন্তু অনেকদিন ধরে নড়াইল জেলার হয়ে কাজ করছিলেন, তিনি মানুষের জন্য কাজ করছিলেন। কিছুদিন আগেই তিনি কিন্তু কৃষকদের জন্য বিনামূল্যে বীজ সরবরাহ করার জন্য একটা সাইনিং করেছেন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের সাথে, 5,000 কৃষককে তিনি বিনামূল্যে বীজ দেবেন ধান চাষের জন্য, এই যে কাজগুলি, এটা কিন্তু মাসাবি অনেকদিন ধরেই করে আসছিলেন। নরাই ফাউন্ডেশন নামে তার একটা অর্গানাইজেশন আছেন তার মাধ্যমে, এবং এবার যে রাজনীতিতে এলেন এটা কিন্তু অনেকদিন থেকে আলোচনা চলছিল যে মাসরাফি খুব বেশি হলে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট পর্যন্ত তিনি খেলবেন, তারপরেই তিনি চলে আসবেন রাজনীতিতে। এটা কিন্তু অনেক দিন থেকেই ছিল, সেটার বাস্তব প্রমাণ হলো যখন দেশের প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করেছিলেন, উনি হয়তো সেখান থেকে সরে আসতে পারেননি।
জি দিলু খন্দকার, আমি একটু জানতে চাই, আমি আসলে জানি না বিসিবির কি ধরনের রুলস রয়েছে যে জাতীয় দলে থাকা অবস্থায় তারা রাজনীতিতে যেতে পারবে অথবা পারবে না, এমন কোন নিয়ম কি রয়েছে?
না, এই ধরনের নিয়ম কিন্তু কোথাও নেই, যে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতার উপরে। যে ক্রিকেট খেলাটা, তিনি প্রফেশনাল ক্রিকেটার, তিনি যে রাজনীতিতে নামতে পারবেন না এমন চিহ্ন কোনো বাধ্য।
জি দিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে হয়তোবা যারা সমালোচনা করছেন তারা নৈতিক অবস্থান থেকে সমালোচনা করছেন, কিন্তু বিসিবি সভাপতি বলেছেন ভালো সিদ্ধান্ত, আমরা দেখব সামনে কি হয়, আর কোনো ক্রিকেটার আসেন কিনা রাজনীতিতে। খেলার খবর আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। সৌদি আরবের সরকারি কৌঁসুলি সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যা সন্দেহে আটক পাঁচজনকে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করেছেন। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলম লেখক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক খাশোগজিকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে 2 অক্টোবর হত্যা করা হয়। সরকারি আইনজীবী বলছেন যে পাঁচজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা এই অপরাধ সংগঠনের নির্দেশ দেয় এবং অপরাধটি নিজেরাই সংঘটিত করে। আর অবশিষ্ট ছজন যাদেরকে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটক করা হয়েছে তাদের যথাযথ শাস্তি দেওয়া দরকার। আফগানিস্তানে নতুন করে তালিবান আক্রমণে ইরান সংলগ্ন পশ্চিমের ফারা প্রদেশে 40 জন সরকারি সৈন্য নিহত হয়েছে। কর্মকর্তারা আজ বৃহস্পতিবার জানিয়েছেন যে হতাহতের অধিকাংশটি ঘটেছে যুদ্ধবিধ্বস্ত বালাবালুক জেলায়, যেখানে বিদ্রোহীরা রাতের শেষ প্রহরে পুলিশের বিরুদ্ধে আক্রমণ চালায়। প্রাদেশিক পরিষদ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ আন্দারাবি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে, এবং তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে জেলা পুলিশ প্রধান সহ ওই আক্রমণে 32 জন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান। তিনি আরও বলেন যে ওই হামলায় 9 জন পুলিশকর্মী আহত হন এবং আরও 12 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রাদেশিক পরিষদের সদস্যদের এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে যে আফগান বাহিনী অন্তত 40 জন সদস্যকে হারিয়েছে। আন্দারাবি আরও বলেন যে নিকটবর্তী পুশতে কো জেলায় তালিবান বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বেশ অনেক সদস্য নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। শ্রীলঙ্কার সংসদে প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবে বরখাস্ত করার একদিন পর সহিংসতা দেখা দেয় যখন সংসদ সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতি করেন। সংসদের স্পিকার কারু জয়াসুরিয়া বৃহস্পতিবার জানান যে বুধবারের কণ্ঠভোটের পর শ্রীলঙ্কায় কোনো প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ নেই। ওই প্রস্তাবের উপর বিতর্ক অনুষ্ঠানের আগে মহিন্দা রাজাপাক্সে সমর্থকরা চিৎকার করে প্রতিবাদ জানালে জয়াসুরিয়া কণ্ঠভোট শুরু করেন। তাঁর উৎখাতের পর রাজাপাক্সে স্পিকারের এই পদক্ষেপকে নিন্দে জানান এবং সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়ে বিধায়কদের আইন প্রণয়নের দাবিও জানান। তাঁর সমর্থকরা এই পর্যায়ে বিরোধীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন, স্পিকার জয়াসুরিয়ার প্রতি পানির বোতল নিক্ষেপ করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে একটি চুক্তি সংসদকে দিয়ে অনুমোদন করিয়ে নেয়ার কঠোর কাজে যখন প্রধানমন্ত্রী টেরিজা মে নিজেই ব্যস্ত, ঠিক সেই সময় ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক র্যাব পদত্যাগ করেছেন। র্যাব বলেন যে আমি আমার বিবেকের কারণে ইউর সঙ্গে স্বাক্ষরিত আমাদের চুক্তিতে প্রস্তাবিত শর্তগুলো সমর্থন করতে পারছি না। আজ বৃহস্পতিবার পাকিস্তান এই খবরটি নিশ্চিত করেছে যে তাদের নিরাপত্তা বাহিনী ইরানের অপহৃত 5 জন বর্ডার গার্ডকে উদ্ধার করেছে এবং অন্যান্য বন্দীর উদ্ধার তৎপরতা চলছে।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সঞ্জানা ফিরোজ, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, আমাদের প্রকৌশলে ছিলেন মাইকেল ডুবেন্সকি। আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ,
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.